আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 16 অক্টোবর, 31 আশ্বিন এবং ফার্সি 24 মেহের। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,750 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় pulsetoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, ইরানের সহিংসতা ও দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি মার্কিন সমর্থনের ব্যাপারে তেহরানের প্রতিক্রিয়া সম্পর্কে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং সম্প্রতি গোটা বাংলাদেশে বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা PGCB-র একজন উপবিভাগীয় প্রকৌশলী এবং একজন সহকারী প্রকৌশলীকে সাময়িকভাবে বরখাস্ত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এর আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছিলেন চলতি মাসের শুরুতে বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনে কারিগরি নয় ব্যবস্থাপনাগত ত্রুটি ছিল। এদিকে আগামীকাল 17 অক্টোবর থেকে সারা দেশের 57টি জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। থাকছে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে নিজেদেরকে আশ্বস্ত করতে হলে পাশ্চাত্যকে কূটনীতির পথ ধরতে হবে, জানালেন আণবিক শক্তি সংস্থার মুখপাত্র। ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের ময়মনসিংহ শহরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের, বিএনপির 23 নেতাকর্মী সহ আসামি প্রায় 400 জন। ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার ইডিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল বান্দি বলেছেন তাঁর দেশের পরমাণু কর্মসূচিকে দুর্বল করার জন্য শত্রুরা যে প্রচেষ্টা চালাচ্ছে তা সফল হওয়ার কোনো সুযোগ নেই। তবে এ কর্মসূচি সম্পর্কে আশ্বস্ত হতে চাইলে তার সামনে কূটনীতি ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। কামাল বান্দি তেহরানে এক অনুষ্ঠানে বলেন, আমাদের পরমাণু শিল্প ও বিজ্ঞানীদের দুর্বল করা যাদের লক্ষ্য, তাদের সামনে কূটনৈতিক প্রচেষ্টার কোনো বিকল্প নেই। কামাল বান্দি এ বক্তব্যের মাধ্যমে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রতি ইঙ্গিত করেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। 2015 সালে স্বাক্ষরিত ওই সমঝোতার মাধ্যমে ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ করেছিল এবং বিনিময়ে পাশ্চাত্য ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু 2018 সালে আমেরিকা একতরফাভাবে ওই সমঝোতা থেকে বেরিয়ে গেলে এটি নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে আজও তার অবসান হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতি এবং তাদের ইরান বিরোধী তৎপরতা কিছুতেই তেহরান সহ্য করবে না। তিনি তেহরান সফররত ইরাকের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব কাসেম আল আরিজির সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সকল ক্ষেত্রে তেহরান এবং বাগদাদের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ইরাকের কুর্দিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের সমূলে উৎপাটনের জন্য বাগদাদের প্রতি আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর দেশ ইরাকি নিরাপত্তাকে নিজের নিরাপত্তা বলে মনে করে, কাজেই ইরাকের ভূমি ব্যবহার করে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করতে না পারে সে ব্যবস্থা করা বাগদাদের দায়িত্ব। সাক্ষাতে ইরাকের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা রাজি বলেন, তার দেশের সংবিধানে ইরাকের ভূমি ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা বিঘ্নিত করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, বাইডেন দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। এ ধরনের বক্তব্য তিনি আগেও কয়েকবার দিয়েছেন যা নিন্দনীয়। কানানি বলেন, বাইডেনের বক্তব্যে বোঝা যায় তার যেমন স্মরণশক্তি কমে গেছে তেমনি তাকে পরামর্শ দেওয়ার মতো উপযুক্ত কোনো লোকও নেই। আমি তাকে মনে করিয়ে দিতে চাই যে ইরান এতটা শক্তিশালী এবং অবিচল রয়েছে যে আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা কিংবা বৃথা হুমকির কাছে নতি স্বীকার করবে না। এছাড়া বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে নিরর্থক অভিযানে ক্লান্ত একজন রাজনীতিবিদের হস্তক্ষেপ এবং বিস্ময়কর বাক্যবাণী হতবুদ্ধি হবে না তেহরান। বয়োবৃদ্ধ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার এক বক্তৃতায় বলেন, তিনি ইরানে বিক্ষোভকারীদের সাহস দেখে বিস্মিত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় কানানি আরও বলেন, বাইডেনের মন্তব্য কিংবা ওয়াশিংটনের হস্তক্ষেপ কোনো কিছু ইরানকে বিস্মিত করে না, কারণ হস্তক্ষেপ, আগ্রাসন এবং মানুষ হত্যা মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের ময়মনসিংহ শহরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় বিএনপির 23 নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও 400 জনকে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির 23 জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা রুজু করেছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও প্রায় 400 জনকে। তবে রোববার দুপুর পর্যন্ত কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি। শনিবার বিএনপির পূর্ব ঘোষিত গণসমাবেশকে কেন্দ্র করে বিকেলে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা অবস্থান কর্মসূচি করার জন্য শহরের রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে জমায়েত হয়। বিকেলের দিকে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ থেকে কয়েকশো নেতাকর্মী বাড়ি ফেরার পথে রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মুখোমুখি হলে দুপক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশের একজন এসআই এবং মহানগর আওয়ামী লীগের 13 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আহত হন। পরে পুলিশ দুদলকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়াশেল নিক্ষেপ করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি সমাবেশ হয়েছে পলিটেকনিক মাঠে। সেখান থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল করে স্টেশন এলাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা করে। এতে পুলিশ সদস্য ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের কাজে বাধা দান এবং হামলার ঘটনায় এই মামলা করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির নেতাকর্মীরা সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে হামলা করতে গিয়ে আওয়ামী লীগের লোকজন নিজেরাই আহত হয়েছে। পরে পুলিশ বিএনপি নেতাকর্মীদেরকে ট্রেনে তুলে দেয়। আমাদের নেতাকর্মীদের উপরে হামলার ঘটনায় আমরাও মামলা করব। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে প্রথমবারের মতো বিজেপি শাসিত মধ্যপ্রদেশে হিন্দিতে MBBS পড়ানোর বই প্রকাশিত হয়েছে। আজ ভোপালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সংক্রান্ত 3টি বই প্রকাশ করেছেন। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে এই প্রথমবারের মতো বিজেপি শাসিত মধ্যপ্রদেশে হিন্দিতে MBBS পড়ানোর বই প্রকাশিত হয়েছে। আজ রোববার ভোপালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সংক্রান্ত 3টি বই প্রকাশ করেছেন। তিনি বলেন, এই মুহূর্তটি দেশের শিক্ষাখাত পুনর্গঠনের মুহূর্ত। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং প্রথম হিন্দিতে মেডিকেল শিক্ষা শুরু করে মোদিজির ইচ্ছা পূরণ করেছেন। অমিত শাহ বলেন, যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে মাতৃভাষার সমর্থক তাদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আমাদের নিজস্ব ভাষায় শিক্ষা পাব। মধ্যপ্রদেশে নির্বাচনের সময় ইশতেহারে এটি উল্লেখ ছিল। মোদিজির নয়া শিক্ষানীতিকে মাঠে নামিয়েছে মধ্যপ্রদেশ। আজ একটি নতুন শুরু, এজন্য হিন্দি সেল গঠন করা হয়েছে। কিছুদিন পরে হিন্দিতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনাও শুরু হবে। আজ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, যেসব গরিব ছাত্ররা মেডিকেল কলেজে ভর্তি হলেও ইংরেজির জালে বাধা পড়ে যায় এবং বহু ক্ষেত্রে সেই কারণে পরীক্ষায় পাশ করতে পারে না এবং পড়াশোনা ছেড়ে দেয়, সেই ছাত্রদের জীবনে আজ একটি নয়া উষা এনে দিলেন অমিত শাহ। এদিকে বিভিন্ন রাজ্যে হিন্দি প্রচলনের চেষ্টা সম্পর্কে আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই যে হিন্দিভাষী নয় এমন রাজ্যগুলোতে প্রতিটি সম্ভাব্য উপায়ে হিন্দি চাপিয়ে দেওয়ার কেন্দ্রীয় সরকারের আগ্রাসী প্রচেষ্টার পরে অহিন্দিভাষী রাজ্যগুলোতে যুক্তিসঙ্গত আশঙ্কা ও অসন্তোষ খতিয়ে দেখুন। এগুলো আমাদের সংবিধানের ফেডারেল নীতির পরিপন্থী বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে। ইউক্রেনকে সাহায্য করার জন্য মার্কিন গোলাবারুদের মজুদ শেষ হয়ে আসছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে মার্কিন স্যাটেলাইট চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখার ক্ষমতা সমাপ্তির দিকে। রুশ সীমান্তে নেটোর উস্কানিমূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। পশ্চিমা দেশগুলি, বিশেষ করে আমেরিকা, ইউক্রেনে উত্তেজনা কমাতে এবং সংঘাত বন্ধ করতে কোনো পদক্ষেপ তো নেয়নি, বরং অস্ত্রশস্ত্র পাঠিয়ে এবং রাশিয়ার উপর ভয়াবহ চাপ সৃষ্টি করে যুদ্ধের আগুনে ঘি ঢেলে দিয়েছে। মার্কিন বিশেষজ্ঞ, মার্কিন কংগ্রেসের কর্মকর্তা এবং সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে ফক্স নিউজ টিভি চ্যানেল আরও জানিয়েছে, বর্তমানে ইউক্রেনকে সহায়তা দেওয়ার মতো পর্যাপ্ত সামরিক সরঞ্জাম আমেরিকার হাতে নেই। চ্যানেলটি আরও জানিয়েছে, অচিরেই আমেরিকা কিয়েভকে সামরিক অস্ত্র সহায়তা কমিয়ে দিতে বাধ্য হবে। চীন বলেছে, দেশটির মূল ভূখণ্ডে স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে একত্রিত করার সকল প্রচেষ্টা চালাবে বেইজিং, কিন্তু যদি সে প্রচেষ্টা সফল না হয় তাহলে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তির বিরুদ্ধে পাশাপাশি তাদের বিদেশী পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুন ইয়েলি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার জন্য বল প্রয়োগ করার অধিকার বেইজিং সংরক্ষণ করে। চীনের ক্ষমতাসীন দলের মুখপাত্র আরও বলেন, তাইওয়ানের কিছু মুষ্টিমেয় মানুষ বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় জড়িত এবং তাদের পাশাপাশি বহির্বিশ্বে তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শক্তি ব্যবহার না করার প্রতিশ্রুতি বেইজিং দিতে পারছে না। তিনি বলেন, চীন তাইওয়ানের জনগণের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেবে না, কারণ এই দ্বীপকে শান্তিপূর্ণ উপায়ে মূল ভূখণ্ডে একত্রিত করতে চায় বেইজিং। ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে শনিবার রাতে চুরি ও অনিয়মের দায়ে দণ্ডিত অপরাধীরা কারাগারে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের জের ধরে কারাগারের কাপড় তৈরির কারখানায় আগুন লেগে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এ অবস্থায় নিরাপত্তা বাহিনী এবং ফায়ার ব্রিগেড কর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শত শত বন্দী ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পায়। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, শনিবার রাতের ঘটনায় চুরির অপরাধে চার দণ্ডপ্রাপ্ত চার আসামি অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছে। এছাড়া এই ঘটনায় 61 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 51 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং মাত্র 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়েরে বলেছেন, ইরানে বর্তমান অস্থিরতার প্রতি সমর্থন দেওয়ার বিষয়ে ওয়াশিংটন প্রাধান্য দিচ্ছে। মার্কিনিরা কেন ইরানে চলমান অশান্তি এবং অস্থিরতার প্রতি প্রকাশ্যে সমর্থন দিচ্ছে তা নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জি পিয়েরে ইরানে সহিংসতা এবং দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা ঘোষণা করে বলেছেন, যদিও বাইডেন প্রশাসন কূটনীতিকে পারমাণবিক অস্ত্র অর্জন রোধ করার সর্বোত্তম উপায় বলে মনে করে, তবে ইরানে বর্তমান অস্থিরতার প্রতি সমর্থন দেওয়ার বিষয়ে ওয়াশিংটন প্রাধান্য দিচ্ছে। গত মাস থেকে ইরানের কিছু প্রদেশে দাঙ্গা সৃষ্টি হয়েছে। এসব দাঙ্গা এবং সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য বা আরও তীব্রতর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এর প্রতি সমর্থন জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইরানে অস্থিরতা অব্যাহত রাখাকে সমর্থন করেছেন এবং দাবি করেছেন, আমরা সাহসী ইরানি নাগরিক ও নারীদের পাশে আছি। এখন প্রশ্ন হচ্ছে, মার্কিনিরা কেন ইরানে চলমান অশান্তি ও অস্থিরতার প্রতি প্রকাশ্যে সমর্থন দিচ্ছে? ধারণা করা হচ্ছে যে ইরানের অস্থিরতার প্রতি ওয়াশিংটনের প্রকাশ্য সমর্থনের প্রথম কারণ হল আমেরিকা সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করার অনেক চেষ্টা করেছে, কিন্তু এই প্রচেষ্টা সফল হয়নি। তেহরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিটি ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করার লক্ষ্যেই অনুসরণ করা হয়েছিল। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও বলেছিলেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার 40তম বিপ্লব বার্ষিকী উদযাপন করতে সক্ষম হবে না। ইরানে অশান্তির জন্য আমেরিকার সমর্থনের দ্বিতীয় কারণ হল ইহুদিবাদী এবং সৌদি শাসক গোষ্ঠীর সন্তুষ্টি অর্জন করা। তেল আবিব ও রিয়াদ বিশ্বাস করে যে নতুন মার্কিন সরকার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সাবেক প্রশাসনের মতো ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর চাপ দেয়নি। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি পারমাণবিক আলোচনার সাথে সম্পর্কিত। পরমাণু সমঝোতার প্রতি স্থায়ী গ্যারান্টি এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র পক্ষ থেকে সুরক্ষা দেওয়ার বিষয়ে ইরানের দাবির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে সেপ্টেম্বরের শুরু থেকে পারমাণবিক আলোচনা বন্ধ হয়ে আছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের দাবি পূরণের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ার পর সব পক্ষ একটি চুক্তির কাছাকাছি অবস্থানে আসার লক্ষণ পাওয়া যাচ্ছিল। হোয়াইট হাউসের মধ্যে আশা জাগিয়েছিল যে চলমান সহিংস বিক্ষোভের প্রতি সমর্থন জুগিয়ে এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ করে সেখান থেকে তারা ফায়দা লুটতে পারবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানী ঢাকা সহ সারাদেশে সম্প্রতি ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
এ মাসের গোড়ার দিকে দেশব্যাপী বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা PGCB-র একজন উপবিভাগীয় প্রকৌশলী এবং একজন সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ সচিবালয়ে সাংবাদিকদের জানান, জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এর মধ্যে PGCP বা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারি PGCP-তে দায়িত্ব পালনে গাফলতি হয়েছে। তাদের মধ্যে দুই কর্মকর্তাকে আমরা চিহ্নিত করেছি। এছাড়া বিতরণ কোম্পানিগুলোরও অবহেলা পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি।
আজকের মধ্যে আমি বলা হয়েছে যে এটি বিশেষ করে পিডিসিবির যে দুজনকে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে সাসপেন্ড করার জন্য, এবং পরবর্তীতে আমরা চাচ্ছি যে ডিস্ট্রিবিউশন কোম্পানিতে যে ব্যক্তিগুলো রিসপন্স করে নাই প্রপারলি পিজিসিবির কথার উপর, এবং তারা যারা রিসপন্সিবল ফর দ্যাট তাদেরকে আইডেন্টিফাই করে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের নাম দিয়ে তাদেরকে সাসপেন্ড করা।
এর আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছিলেন চলতি মাসের শুরুতে বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনে কারিগরি নয় ব্যবস্থাপনাগত ত্রুটি ছিল। এদিকে আগামীকাল 17 অক্টোবর সারা দেশের 57টি জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অপরদিকে বিদেশি উৎস থেকে দেশের বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর নেয়া ঋণ খেলাপি হওয়ার পথে রয়েছে। নির্দিষ্ট সময়ে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হতে শুরু করেছে এসব খাতের উদ্যোক্তারা। বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোক্তারা বলছেন সরকার বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিল পরিশোধ করতে পারছে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবির কাছে উদ্যোক্তাদের পাওনা বকেয়া বিলের পরিমাণ 17,000 কোটি টাকা ছাড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলার সংকট এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি। এ কারণে উদ্যোক্তারা চাইলেও যথাসময়ে বিদেশি ঋণ পরিশোধ করতে পারছেন না। ওদিকে বিদ্যুৎ বাণিজ্যের বিষয়ে বাংলাদেশের সঙ্গে হওয়া সমঝোতা ভারতকে জানিয়েছে নেপাল। মূলত বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির উপায় হিসেবে ভারতকে নিয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদনের বিষয়ে সামনে এগিয়ে যেতে নয়াদিল্লিকে অনুরোধ করেছে কাঠমান্ডু। নেপালের পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট। নেপালে উৎপন্ন হওয়া বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করার বিষয়ে চলতি বছরের আগস্টের শুরুতে সমঝোতায় পৌঁছায় ঢাকা ও কাঠমান্ডু। এই সমঝোতার অধীনে দক্ষিণ এশিয়ার এই দেশটির 40-50 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করতে পারবে। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের নৈশ অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।
Nga Teherani, zëri i Republikës Islamike të Iranit.